إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وحبيبه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুন নবীর আলোচনায় বদর যুদ্ধের শেষে আরো কিছু ঘটনা প্রবাহ শেষ করে উহুদের যুদ্ধের প্রস্তুতির পর্বে আমরা এসেছি। উহুদ যুদ্ধ সংঘটিত হয় হিজরি তৃতীয় সনে। হিজরি প্রথম বছর পার হয়ে গেল, দ্বিতীয় বছর পার হয়ে গেল, তৃতীয় বছরের শাওয়াল মাসের মাঝখানে শনিবার দিন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, রমাদানের পরে পরেই শাওয়াল মাসের মাঝখানে। আর এর কারণ আপনারা শুনেছেন কিছুটা গত সপ্তাহে, বদরের যুদ্ধের পরাজয় এবং তাদের বড় বড় লিডারদের হারানোর কষ্ট শোক। এরপরে তারা আরেকটি চক্রান্ত করেছিল, তাদের মালপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করে বাড়ানোর জন্য তারা তবুকে যাচ্ছিল, আর সেটাও আক্রমণের শিকার হয়ে যায়, এটাও যোগ হয়েছে। তো এই জন্য তাদের মধ্যে খুব জোরে সোরে সরা পরামর্শ হচ্ছে, আর দেরি করা যাবে না, একটা চূড়ান্ত যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিকে মদিনায় নিঃশেষ করে দিতে হবে। তাদের প্রস্তুতির জন্য তারা বসলো, বিশেষ করে তাদের লিডারগুলো, ইকরামা আবু জাহেলের ছেলে, ইকরামা সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান এবং আব্দুল ইবনে রাবিয়া, এরা কয়েকজন নাম করা লিডার। তখন তারা বসে অনেক পরামর্শ করে, অনেক মিটিং করে টরে সিদ্ধান্ত নিল যে তারা যুদ্ধ করবে। তার জন্য প্রথম অ্যাকশন পয়েন্ট যারা ছিল সেটা হলো, এটা আগেই তারা অ্যাকশন নিয়েছে, বদরের যুদ্ধের যে বাণিজ্য কাফেলাকে নিয়ে হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে, সে বাণিজ্য কাফেলা ব্যবসায়ের মালগুলো নিরাপদে তো আবু সুফিয়ান সাগরের পাশে দিয়ে মক্কায় পৌঁছে গেল, আর যেই বদর যুদ্ধের খবর আসলো তখন তারা সবাই গিয়ে এই ব্যবসায়ের মালের যারা পার্টনার ছিল অথবা যারা এগুলাকে ইম্পোর্ট করেছিল, যাদের অর্ডার ছিল, এই সবগুলো ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে আবু সুফিয়ান সহ তাদেরকে কনভিন্স করলো যে দেখো, বদর যুদ্ধে মুহাম্মদ আমাদের কি ক্ষতি করেছে, তোমাদের অনেকেরই নিজের আপনজন হারিয়েছ, বড় লিডারগুলোকে হারিয়েছি, এখন আরেকটা যুদ্ধের জন্য আমাদের যথেষ্ট টাকা পয়সা লাগবে, সেটার জন্য এই যে মাল আমরা নিয়ে এসেছি সিরিয়া থেকে নিরাপদে, এ মালকে সবাই মিলে এখন ওয়াকফ করে দাও মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই মাল কেউ আর তোমরা নিও না। সবাইকে উদ্বুদ্ধ করা হলো এবং সবাই রাজি হয়ে গেল, এবং এইটাই হলো উহুদ যুদ্ধের বড় সরঞ্জাম সাপ্লাই দেওয়ার মতো পুঁজি। সেখানে প্রায় তারা পাওয়া গেল তাদের সম্পদ হিসাবে, সেগুলো দিয়ে 1000 উটের বহর জোগাড় করা গেল এবং প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা পাওয়া গেল, 50,000 গোল্ডেন কয়েন, বিরাট অ্যামাউন্ট। এটা তাদের রেডি হয়ে গেল যে তাদের অর্থনৈতিক অস্ত্র শস্ত্র খাবার দাবার রসদপত্র সিকিউরড হয়ে গেল। এখন বাকি থাকলো তাদের সৈন্যবাহিনী বিরাট করে বহর তৈরি করার জন্যে, তা কোরাইশের নিজেদের মক্কার আশেপাশে যারা আছে তারা তো রেডি আছে, এর আশেপাশে কিছু কবিলা তিহামা অন্যান্য এলাকায়, তাদের কাছেও তারা অ্যাপিল করলো যে তোমরা সবাই আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসো, তোমাদের সৈন্যবাহিনী দেওয়ার জন্য তোমাদের লোকজন পাঠাও। এবং বিভিন্ন কবিলায় গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে, ইয়াংদেরকে, তখনকার জমানায় তো আর রেডিমেড আর্মির কোনো বাহিনী ছিল না, তাই না, তো সবাইকে উৎসাহিত করতে হবে, উৎসাহিত করার জন্যে নাম করা কিছু বক্তা, কিছু কবি, তখন আরব দেশে কবিতার ব্যাপক প্রভাব ছিল। এখন মানুষকে কোনো ব্যাপারে কনভিন্স করতে হলে কোন জিনিসের আশ্রয় নেয়? মিডিয়া, তাই না? মিডিয়া দিয়ে লোকদেরকে ভড়কায়, মিডিয়া দিয়ে তিলকে তাল করে, তালকে আবার কি করে, তিল করে, বড়টাকে একেবারে ছোট ইস্যু বানাই ফেলে। এটা কোনো ইস্যুই না, আর ছোট ইস্যু কি হয়ে যায়, বড় ইস্যু হয়ে যায়। তাহলে মিডিয়ার পাওয়ার দেখছেন না? আর এই মিডিয়ার পাওয়ার আরবদের কাছে ছিল, তখন মিডিয়া কি ছিল, কবিতা। এই জন্য বলা হয় আশ-শায়রু দেওয়ানুল আরব, মিডিয়া হচ্ছে আরব, কবিতা হচ্ছে আরবদের মিডিয়া তখন ছিল। তখন তাদের কিছু কবি মার্কা লোকজন আর কিছু বক্তৃতা করতে পারে ভালো, বক্তা মার্কা কয়েকজনকে তারা টার্গেট করলো। এর মধ্যে একজন ছিল আবু আজ্জা আল জুমাহি, সে ভালো কবি। তাকে গিয়ে সাফওয়ান ইবনে উমাইয়া বলল যে আবু আজ্জা, তুমি একজন ভালো কবি, তুমি জানো তোমার অনেক প্রভাব আছে, তোমার কবিতা শুনতে প্রচুর লোক আসে, ফাআইন্না বিলিসানিক ফখরুজমানা, তুমি আমরা গ্রামে গ্রামে, কবিরায় কবিরায়, পাড়ায় পাড়ায় গিয়ে যুদ্ধ অভিযানের জন্য লোকদেরকে তৈরি করব, তোমার কবিতা লাগবে, তোমার এই জবান দ্বারা তুমি আমাদেরকে সাহায্য করো, এখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে সব জায়গায় যাবে। সে বলল কেমনে যাই, আমার তো ঘটনা তোমরা জানো। সে ঘটনা কি আমরা সিরাতে শুনেছি, সে বদরের যুদ্ধে আসছিল কোরাইদের পক্ষ থেকে এবং বন্দী হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল, কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জবান তো অনেক লম্বা, কবিতা বলে দিয়ে দিয়ে আপনার বিরুদ্ধে লোকদেরকে অনেক সে ভড়কিয়েছে, আমি আপনি আমাকে অ্যালাউ করে তার জিব্বাই কেটে ফেলব। তো কিন্তু শেষে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে মরবে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বিরুদ্ধে আমি কখনো কাউকে উস্কানি দেব না, আমার কবিতা দ্বারা আমি আপনার বিরুদ্ধে অবস্থান নেব না, দুশ্মনী করবো না। তিনি তার থেকে কত পাকা পাকতে ওয়াদা নিলেন, বললেন ঠিক আছে এই শর্তে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। এবং সে মুক্তি পেয়ে আসছে। এখন সে বলল যে আমার তো এই আমি কথা দিয়েছি মুহাম্মদকে, আর আরবরা একটা নিয়ম ছিল কথা দিলে তারা সহজে কথা ভঙ্গ করতো না, এটা আরবদের অনেক খারাপ গুণের পাশাপাশি এইরকম কিছু গুণ ছিল, সহজে তারা ওয়াদা ভঙ্গকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো না। আমাদের মুসলমানদের মধ্যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার যে সহজ বুদ্ধি আছে, আরবদের কাফেরদের কাছে সহজ এগুলো ছিল না। তো যাই হোক, তারপরে সে তাকে সাফওয়ান আবার বুঝালো যে আল্লাহে উখরুজমানা ওয়ালাক আল্লাহু আলাইয়া ইন রাজাতা আন উগনিয়াকা ওয়াইন উসিবত আন জাআলা বানাতাকা মা বানাতি ইসিবুহুন্না মা আসাবাহুন্না মিন উসরিন ওয়া ইউসর। শোনো, তার আরো দুই নম্বর কথা ছিল যে সে তার ছোট বাচ্চা কতগুলো মেয়ে আছে, তার কোনো উপার্জনশীল কোনো ছেলে নাই, এটা সংসারের যুদ্ধের মধ্যে গিয়ে এটাও সে ঝামেলা যেতে চায় নাই। তখন সাফওয়ান বলল যে তুমি আমার সঙ্গে, আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে, চুক্তি করছি, তুমি যদি আমাদের সঙ্গে আসো এবং যুদ্ধে আমরা বিজয় অর্জন করি, তাহলে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়ে, আমার সম্পদ থেকে তোমাকে আমি ধনী করে দেব। আর যদি এমন হয় যে যুদ্ধে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমাদের সঙ্গে গিয়ে, এবং তুমি তোমার কিছু ঘটে গেলে, মানে মারা গেলে, তোমার যে মেয়ের সন্তানগুলো কন্যাগুলো আছে এগুলোর জন্য চিন্তা করো, এগুলোর দায়িত্ব আমি নিলাম, আমার মেয়েরা খেলে তোমার মেয়েরা খাবে, এই কথা তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের সঙ্গে এখন নামতে হবে এই কাজে। তখন শেষ পর্যন্ত সে আর পারলো না ওয়াদা ঠিক রাখতে, তাদের সঙ্গে রাজি হয়ে গেল। এবং সেই আবু আজ্জা, আরেকজন ছিল মুসাফে ইবনে আব্দে মানাফ, হুবাইরা ইবনে আবি ওয়াহাব, এই তিনজন তারা খুব নাম করা কবি কবি ছিল, কাব্য রচনা করত, এরা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে লোকদেরকে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করলো, এবং বেশ কিছু সোলজার ইয়াং বাহিনী সে জোগাড় করতে সক্ষম হলো। প্রস্তুতির অংশ হিসেবে আরেকটা হলো হামজা রাদিয়াল্লাহু আনহুকে কতল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আরেকজন, সে হচ্ছে জোবাইর ইবনে মুতাইম, তার একটা ক্রীতদাস ছিল হাবশি, তার নাম ছিল ওয়াহশি। এই ওয়াহশিকে সে ছিল খুব এক্সপার্ট বর্ষা নিক্ষেপ করতে, তার খুব টার্গেটকে সে মিস করে না সহজে। স্পেয়ার যখন থ্রো করে সে টার্গেটে ঠিক মতো পৌঁছতে পারে। তখন সে জোবায়ের তার ইকৃত দাসকে, তুমি আমাদের সঙ্গে যুদ্ধে যাবে, যদি তুমি হামজাকে কতল করে ফেলতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর ইকৃত দাস হিসেবে থাকা লাগবে না, তুমি স্বাধীন হয়ে যাবে। কারণ কি, জোবায়ের ইবনে মুতঈমের চাচা তুয়াইমা ইবনে আদিকে বদর যুদ্ধের ময়দানে কতল করেছিলেন কে, হামজা রাদিয়াল্লাহু আনহু। যে আমার চাচার হত্যার প্রতিশোধ আমি নেব, এই টার্গেট তুমি যদি সাকসেসফুল করতে পারো, সাকসেসফুলি করতে পারো, তোমাকে আমি মুক্ত করে দেব, আর তোমার গোলামি করা লাগবে না। আরেকটি প্রস্তুতি, সে আরেকটু রিহার্সেল করে এখন সে তার জন্য রেডি হচ্ছে। এভাবে কুরাইশরা তাদের প্রস্তুতি নিচ্ছে। এরপরে এর সঙ্গে আরেকজন যোগ হলো, তার নাম হচ্ছে আবু আমের নামে এক লোক। আবু আমের আরেকটি কবিরার অংশ ছিল, সে তেহামা এলাকা মিন কেনানা থেকে। সে ছিল আসলে হানদালা রাদিয়াল্লাহু আনহুর পিতা। হানদালা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, মদিনায় চলে গেছেন হিজরত করে, কিন্তু তার পিতা আবু আমের সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং সে তার এলাকার কবিরার একজন লিডার হিসাবে তার এলাকা থেকে সে 50 জনকে রেডি করে নিয়ে আসছে ওহদের যুদ্ধে যেতে। এভাবে করে বিভিন্নভাবে কোরাইশে প্রায় 3000 সৈন্যবাহিনী জোগাড় হয়ে গেল। তার মধ্যে 700 আছে বর্ম, লোহার বর্ম পরিধান করার মতো, যারা ময়দানে এগিয়ে যেতে পারে, তাদের গায়ে সহজে তীর বর্ষা এগুলো ঢুকবে না, এবং 200 তাজি ঘোড়া যুদ্ধের জন্য যেটা দরকার এটাও তারা জোগাড় করে ফেলল। এরপরে 3000 উট তাদের যুদ্ধের বহরে যোগ হলো। এই বিশাল বাহিনী নিয়ে তারা রওনা করে দিচ্ছে, সঙ্গে তাদের লিডাররা অনেকেই তাদের কিছু মহিলা নিয়ে গিয়েছেন। কেন নিয়েছেন মহিলাদেরকে, যে মহিলাদেরকে নিয়ে গেলে মহিলাদের স্বামীরা মনে করবে যে যুদ্ধে যদি বিজয় অর্জন না করি পরাজিত হই তাহলে আমাদের মহিলাদের নিরাপত্তা লঙ্ঘিত হবে, তাদের কারণে আর কেউ দুর্বল হবে না, পিছপা হবে না, পালিয়ে যাবে না, এই বুদ্ধি তারা করলো। এছাড়াও মহিলারা গান গেয়ে গেয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে, গান গেয়ে গেয়ে উৎসাহিত করা এটাও কিন্তু পৃথিবীর পুরনো অভ্যাস। কোনো জাতিকে উৎসাহিত করতে হলে কি করা হয়, গানের মাধ্যমে উৎসাহিত করে, এটা করে না এখনো এই জমানায়ও করে অনেক ক্ষেত্রে। কোনো জায়গায় জায়গায় যুদ্ধের দামামা শুরু বাজা শুরু হয়ে গেলে সে ন্যাশনাল রেডিও, সেই দেশের জাতীয় রেডিও টেলিভিশন এভাবেই এই প্রোগ্রাম করে লোকে উৎসাহিত করবে, তারা নিয়ে গেল। এবং আবু সুফিয়ান নিজে তার স্ত্রী হিন্দকে নিয়ে গেল। ইকরামা আরেক লিডার আবু জাহলের ছেলে, সে তার স্ত্রী উম্মে হাকিমকে নিয়ে গেল। এরপরে তালহা ইবনে আবি তালহা তার স্ত্রী সুলাফাকে নিয়ে গেল। সাফওয়ান ইবনে উমাইয়া আরেক লিডার তার স্ত্রী বারজাকে নিয়ে গেল। এরপর আমর ইবনুল আস সে তার স্ত্রী রাইতা বিনতে মুনাব্বিহকে নিয়ে গেল। এভাবে করে প্রায় 15 জন মহিলা তাদেরকে নিয়ে গেল। তাদেরকে আবার এই দফ এবং বিভিন্ন রকমের মিউজিক্যাল যন্ত্রপাতি নিয়ে নিয়ে গেল, এবং তারা এই যেতে যেতে রাস্তাপথে বিরতির সময় গান গেয়ে গেয়ে সবাইকে মনোরঞ্জন করছে আর যুদ্ধের জন্য উৎসাহিত করছে। বদরের যুদ্ধে যারা ছিল তাদের বড় বড় লিডারগুলো এগুলোর কথা বলে শোক গাথা গেয়ে গিয়ে সবাইকে ভরকিয়ে দিচ্ছে, হ্যাঁ সবাইকে যুদ্ধের আগুন মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, প্রতিশোধের আগুন স্পৃহা যেন তাদের মধ্যে জেগে ওঠে। এভাবে করতে করতে তাদের নেতৃত্বের দায়িত্ব পুরো জেনারেল কমান্ডের দায়িত্ব দেওয়া হলো আবু সুফিয়ানকে, আর অশ্বারোহী বাহিনী ঘোড়সওয়ারদের দায়িত্ব দেওয়া হলো খালিদ ইবনে ওয়ালিদকে। তিনি তখনও ইসলাম কবুল করেননি, কাফেরদের অন্যতম কমান্ডার হিসাবে তিনি আছেন। আর তার সহকারী খালেদের সহকারী ছিলেন ইকরামা ইবনে আবু জাহাল, আবু জাহালের ছেলে ইকরামা। আর যুদ্ধের মেইন পতাকা যার হাতে থাকবে সে ছিল বনি আবদুদ্দারের, তাদের ওই কবিলার হাতে। এইভাবে তারা তাদের দায়িত্ব বণ্টন করে রওনা করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জানেন না কিছু, এখনো জানতে পারেননি মক্কায় যুদ্ধের প্রস্তুতি চলছে জোরে সোরে, কিন্তু ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মক্কায় আছেন। আপনারা জানেন বদর যুদ্ধে তিনি অ্যারেস্ট হয়েছিলেন, এরপরে পণ মুক্তি দিয়ে তিনি নিজেকে মুক্ত করে, তিনি মুক্তিপণ দিয়ে তিনি নিজেকে মুক্ত করে চলে আসেন। উনি কিন্তু আসলে ভিতরে ভিতরে তিনি ইসলাম কবুল করেছিলেন কি আগে কি করেন নাই এটা নিয়ে দ্বিমত আছে, অনেকেরই মতামত তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি প্রচণ্ড দুর্বল, তিনি ইসলামের সমর্থক জোরে সরে এটা প্রকাশ করেন না। বদর যুদ্ধ তিনি আসতে চান নাই, ওনাকে জোর করে নিয়ে এসেছিল আবু জাহাল আবু লাহাব লোকজন। তিনি খুব গোপনে বিস্তারিত চিঠি লিখে পাঠালেন একজন লোককে, খুব ভালো রাস্তা চিনে এবং দ্রুত গতিতে যেতে পারে, বনি গেফার নামের একটি লোককে তিনি হায়ার করলেন। বললেন যে তুমি 3 দিনের মধ্যেই মদিনায় পৌঁছতে হবে, তার যে ঘোড়া নিয়ে যেভাবে পারো তুমি ব্যবস্থা করো, খুব দ্রুত গতিতে যেতে হবে। মদিনায় যেতে সাধারণত 1 সপ্তাহের কম যাওয়া যায় না জেনারেল জার্নিতে, তো 1 সপ্তাহে তো ওরা পৌঁছে যাবে, এই জন্য বলে তুমি 3 দিনে পৌঁছতে হবে তোমাকে। ঠিকই সে 3 দিনে পৌঁছে গেল, খবর নিল মদিনায় পৌঁছার আগে তো কুবার পল্লী আসে, ওখানে গিয়েই খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মদিনা থেকে কুবাতে ভিজিটে এসেছেন সাহাবীদের সঙ্গে দেখা করতে, ওখানে ওনাকে মিট করলো গোপনে, চিঠি দিল হস্তান্তর করলো ওনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন চিঠিটা পড়ো, পড়ে সব খবর তিনি পেয়ে গেলেন। বললেন যে এই চিঠির খবর যেন কেউ না জানে, গোপন রাখো। তারপর দ্রুত গতিতে তিনি মদিনায় চলে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও আসেননি, তিনি কেন ছিলেন মদিনায়, কোনো কোনো ঐতিহাসিক বলেন যে তিনি সেখানে মনে করেছেন যে তিনি চলে আসলে যে মুসলিম বাকি মুসলিমগুলো আছে এগুলোর উপর অনেক অত্যাচার হবে, ওনার মনে আর মনের ভিতরে ইসলাম আছে যদিও উনি প্রকাশ্যভাবে কবুল করেননি, ওখানে ওনার থাকার কারণে কোরাইদের লিডারদের সঙ্গে তারা ওনাকে একরকম লিডার মনে করে, উঠা বসা আছে, কারোর প্রতি অসুবিধা হয়ে গেলে তিনি একটু যান হেল্প করেন, এই দায়িত্ব পালন করেন। এখান থেকে কোন কোন ঐতিহাসিক বলেছেন আসলে একটা দুর্বল বর্ণনাও আছে যে আব্বাস ইসলাম কবুল করে ফেলেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি হিজরত করেননি এবং ইসলামকে গোপন রেখেছেন ওনাকে সাহায্য করার জন্য। তো এইরকম কোনো কন্ট্রাক্টের খবর কোনো সহি তথ্য অনুযায়ী আসে নাই, এটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের পক্ষ থেকে এইরকম করেছেন, তিনি তখন আসলে ইসলাম সঠিকভাবে ইসলাম কবুল করেন নাই যদিও ইসলামের প্রতি তিনি দুর্বল হয়ে আছেন, এটাই সহি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতিতে খবর পেয়ে কুবা থেকে মদিনা চলে আসলেন এবং সাহাবিদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন সবার সঙ্গে পরামর্শ করলেন যে কি করা যায়, সবাই তো এখন বুঝলো যে কি করা যায়, যুদ্ধ তো করতেই হবে, আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, সময় একেবারেই হাতে কম। এবং সাহাবিরা মিলে পরামর্শ করে মদিনার কে পাহারা দেওয়া, মদিনার মধ্যে ওনারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, জরুরি অবস্থা ঘোষণা করলেন, সবাইকে সতর্ক থাকতে বললেন এবং মদিনার যে সীমানা আছে চতুর্পাশে একটু বেড়ার মতো আগেই তিনি তৈরি করেছিলেন, সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করে বসে কিনা কোনো সময় তারা দ্রুত গতিতে এসে এই ব্যাপারে তারা খুব সতর্ক হয়ে ওনাকে পাহারা দেওয়ার জন্য প্রতি রাত্রেই কিছু সাহাবি সময় দিতেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছেন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনে হুদাইর, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, ওনারা এভাবে 3 জনেই সারা রাত্রে অস্ত্র নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে পাহারা দিতেন। আর ওনাদের প্রস্তুতি চলছে আর ইতিমধ্যেই তাদের দ্রুত গতিতে মদিনার দিকে আগমন চলছে, তারা মদিনার অনেক কাছাকাছি চলে আসলো, এসে তারা মদিনা শহর দিকে না এসে আল আতিক যে নিচু ভ্যালি উপত্যকা আছে সেদিক দিয়ে তারা অগ্রসর হয়ে তারা ওহদ পাহাড়ের কাছাকাছি জায়গায় দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে তারা অবস্থান নিল। তারা সেখানে পৌঁছলো বৃহস্পতিবারের রাত্রে, আর সেটা ছিল বৃহস্পতিবার রাত্রটা ছিল শাওয়াল মাসের 5 তারিখ, যুদ্ধ হবে 15 তারিখে। ওখানে এসে তারা প্রস্তুতি নিচ্ছে এবং স্ট্র্যাটেজি ঠিক করছে, লোকেশন অনুযায়ী কোথায় কিভাবে হবে না হবে তাদের এগুলো পরিকল্পনা করছে। এই খবর ইতিমধ্যে আবার মদিনায় পৌঁছে গেল যে তাদেরকে দেখা যাচ্ছে, খবর এসে গেছে তারা পৌঁছে গেছে অমুক জায়গায়। তারা জুল হুলাইফা, যেটা এখন মিকাত, ওখান দিয়ে কিছু এলাকায় তারা চলে গেছে। ওখানকার যারা কিছু বসবাসকারী ছিল মুনাফিক, ইসলাম কবুল করেছে কিন্তু মুনাফিক, কিছু ইহুদিরা ওই এলাকায় আছে, তারা বিভিন্ন খবর সবার মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, গুজব রচনা করছে এবং সবার মনকে দুর্বল করে দিচ্ছে যে এবার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে। মুনাফিকদের জন্য, ইহুদিদের জন্য একটা চমৎকার সুযোগ এসেছে এই খবর প্রচার করার জন্য। যখন এরকম ভয় ভয়ের খবর পৌঁছিয়ে দেয় তখন তো মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এটা এই কাজ তারা শুরু করে দিল। আর তাদের এক্সাক্ট সিচুয়েশন কি, প্রস্তুতি কি পর্যায়ে আছে এইটা জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গোয়েন্দা পাঠালেন দুইজন, আনাস এবং মুনিস নামে, ফাদলা নামে এক সাহাবীর দুই ছেলে, তারা মুসলিম, তাদেরকে তিনি খবর পাঠালেন যে তোমরা যে কোনোভাবে ওদের শিবিরে গিয়ে, তাদের ক্যাম্পে গিয়ে খবর নিয়ে আসো কি অবস্থা, তাদের কত লোক, কেমন তাদের বাহিনীর সংখ্যা, কেমন উট, কেমন ঘোড়া, কেমন কতগুলো নিয়ে আসে, অস্ত্র শস্ত্র কেমন ইত্যাদি। দুইজনে বেশ খবর টবর নিয়ে আসলো, এসে বলল যে গিয়েছিলাম দেখলাম, আর তারা তাদের এই যে উটগুলো 3000 উট তো আছে এগুলোকে ছেড়ে দিয়েছে, ওই এলাকায় কিছু মুসলমানদের ফার্ম ল্যান্ড ছিল, চাষের জমি ছিল, সেখানে বিভিন্ন ফসল চাষ হচ্ছিল, তাদের সবগুলো উটকে দিয়ে দিছে ওই খেতের মধ্যে ঢুকিয়ে, তারা সব খেয়ে সাফ করে ফেলেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে পাঠালেন আল হুবা বিন আল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে, যে আরো ভিতরে ঢুকে আর একটু খবর নিয়ে আসার জন্য। তিনি ভিতরে ঢুকে খবর আনলেন এবং গুনলেন যে তাদের নাম্বার কত হবে। তিনি মোটামুটি আইডিয়া দিলেন যে 3000 মতো নাম্বার, এবং আর বাকি কোন জায়গায় তারা নিয়ে লোকেশন নিয়েছে, ওনাদেরকে যেতে হলে কোন দিকে ওনারা অবস্থান নেবেন, সব কিছু। এই প্রস্তুতি চলছে, ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা স্বপ্ন দেখলেন, খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন, আর নবীদের স্বপ্ন তো ওয়াহির অংশ। তিনি রাত্রে সাহাবীদেরকে ডাকলেন স্বপ্ন দেখে, পরের দিন সকালে বললেন যে আমি গত জুমার রাত্রে ছিল, ফ্রাইডে রাত্রে তিনি স্বপ্ন দেখেন, তো শুক্রবারে সকালে তিনি সাহাবীদেরকে বললেন ইনি কদ রাআইতু আল্লাহ খাইরান, আমি একটা স্বপ্ন দেখেছি, আশা করি ভালো হবে স্বপ্নটা। রাআইতু বাকারান তুযবাহ, দেখতে পেলাম একটা গরুকে জবাই করে দেওয়া হচ্ছে। ওরাআইতু ফি যুবাবি সাইফি সালমান, আমার তরবারির যে ধারের অংশ যেটা আছে অগ্রভাগে দেখতে পেলাম যে একটু ভেঙে গিয়েছে, তরবারি আমার আগের অংশ অগ্রভাগ একটু ভাঙ্গা পড়ে গেছে। ওরাআইতু আন্নি আদখালতু ইয়াদি ফি দিরইন হাসিনাতিন, অতপর দেখলাম যে আমি আমার হাত ঢুকিয়েছি একটা প্রোটেক্টেড বর্মের ভিতরে। বর্ম বুঝছেন তো, এই যে শরীর যোদ্ধারা গায়ের মধ্যে লোহার যে ঢাল, না ঢাল তো হাতে থাকে, গায়ের মধ্যে যে পোশাকের মতো, জ্যাকেটের মতো পরে, যাতে করে এখানে তরবারির আঘাত না লাগে, এটাকে বলে বর্ম। যে আমি একটা বর্মের মধ্যে আমার হাত ঢুকিয়েছি নিরাপদ বর্মে, এটা মনে হলো। তো এই স্বপ্ন তিনি বললেন, তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা দা আউয়াল তারু ইয়াক, এই স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে কি মনে হয়েছে, স্বপ্নের যে মেসেজ কি পেয়েছেন বলে আপনি মনে করেন। তিনি বললেন, তখন ব্যাখ্যা করলেন ফা আমাল বাকার ফাহিয়া নাস মিন আসহাব ইউকতালুন, এই যে গরু জবাই করা হয়েছে এটা মেসেজ হচ্ছে যে আমার বাহিনীর অনেককেই শহীদ হয়ে যাবে। ওয়া সালমুল্লাযি রাআইতু ফি যুবাবি সাইফি, আর যে আমার তরবারির অগ্রভাগে ভেঙে গেছে একটা টুকরা, এটা হচ্ছে আমার একান্ত আপনজন একজনকে আমি হারাব। তিনি কে হতে পারে বলেন তো? হামজা রাদিয়াল্লাহু আনহু আপন চাচা, শুধু চাচা নন, যে তার জন্য জান দিতে প্রস্তুত। কিন্তু ওইটা যে হামজা হবে তখন তার তিনি সেটা বুঝেন নাই, ওনার আপন জন কেউ হারাবেন এটাই বুঝেছেন। ও আউয়াল তুদ্দের হাসিনাত আল মদিনা, আর সুরক্ষিত বর্মে আমার হাত ঢুকিয়েছি, আমার হাতটা সেফ, এটার দ্বারা বোঝা গেছে যে মদিনা অরক্ষিত থাকবে না, মদিনা শেষ পর্যন্ত সেফ হবে, এটাও আমি বুঝতে পেরেছি। অন্য রেওয়ায়তে আসছে, তিনি বললেন যে আমি দেখলাম স্বপ্নে যে আমার যে তরবারি সেটার বুকটা ভাঙ্গা, আর সেটা হচ্ছে ফাইদা হুয়া মা উসিবা মিনাল মুমিনিনা ফি ইয়াউমা উহুদ, এটার দ্বারা ইঙ্গিত আছে যে উহুদের ময়দানে আমার লোকজন কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুম্মা হাজাজতুহু উখরা, অতবার আমি আমার তরবারিকে আবার ঝাঁকা দিলাম, দেখি যে আমার তরবারি আবার পুরো হয়ে গেছে। প্রথম ঝাঁকা দিয়ে দেখি যে আমার তরবারি ভেঙে গেল একটা অংশ বুকের মধ্যে, এটার দ্বারা আমি অর্থ করেছি যে আমার লোকজন আমি হারাবো অনেক। আর দ্বিতীয়বার যখন আবার স্বপ্নের মধ্যে আমি তরবারিকে ঝাঁকা দিলাম, তখন দেখি যে তরবারিটা আগের মতো আবার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ফাইদা হুয়া মা জাআ বিহিল্লাহু মিনাল ফাতহ, এর অর্থ হচ্ছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে একেবারে পরাজিত করবে না, বিজয় তো ভাগাভাগি হয়েছে, ওনাদের কিছু বিজয় হয়েছে, কাফেরদের কিছু বিজয় হয়েছে, তা আমাদের কিছু বিজয় হবে, আর মোমেনদেরকে আমি শেষ পর্যন্ত সবাইকে আমি হারাবো না, আমার দলকে পুনর্গঠিত করতে পারবো শেষ পর্যায়ে, এটাও আমি মেসেজ পেলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে কীভাবে যুদ্ধের স্ট্র্যাটেজি কী হবে, আমরা কি ওদিকে যাব না মদিনায় থাকব। উনি বরঞ্চ নিজে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার ওপিনিয়ন হচ্ছে উমকুসু ফিল মদিনা, তোমরা মদিনায় থাকো, আমরা মদিনা থেকে বের না হই। আর মহিলাদেরকে এবং ছোট বাচ্চা কাচ্চাদেরকে আমাদের ঘর বাড়িতে না রেখে একটা উঁচু টিলার মধ্যে সেফ জায়গায় রাখি, তাদের চতুর্পাশে কিছু পাহারার ব্যবস্থা করে রাখি, আর মদিনা থেকে আমরা বের না হই, আর কাফের রাজারা মদিনা অ্যাটাক করতে মদিনায় ঢুকে যায় এই চান্স আমরা দেই। ফাইন দাখালা আলাইনাল কওম কাতালনাহুম ফিল আজিক্কা, যখন তারা আমাদের অলিতে গলিতে ঢুকে পড়বে, আমরা আগেই অলিতে গলিতে ওতপেতে থাকবো, আর তারা ঢুকলেই তাদেরকে আমরা অ্যাকশন নেব। এইটা উনি যুদ্ধের স্ট্র্যাটেজি হিসাবে পরামর্শ দিলেন। আর তিনি আর রেওয়ায়েতে আসছে যে ফারামা হুম নিসা উমিনা ফাওকুল হিতান, যে মহিলারা যদি নিরাপদ জায়গায় আশ্রয় থাকে সেখান থেকে তারা অন্তত পাথর টাথর কিছু তাদের উপরে নিক্ষেপ করতে পারবে। এভাবে করে মদিনার ভিতরে থাকার তিনি সিদ্ধান্ত দিলেন। এটাই ছিল মেজরিটি মুরব্বী সাহাবিদের অপিনিয়ন, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সিনিয়র বয়সের দিক থেকে তারা এরকম পরামর্শ দিলেন। এবং তাদের সঙ্গে আব্দুল ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিক লিডার যেটা ছিল, সেও ছিল সেখানে, সেও এটাতে এই পরামর্শ দিয়েছিল। কারণ তার পরামর্শের এক কারণ আর বাকি সিনিয়র সাহাবিদের পরামর্শের আরেক কারণ। তার পরামর্শের কারণ হবে সে তো যুদ্ধ করতে চায় না, খামাখা বাইরে গিয়ে বিপদে পড়া দরকার, মদিনা থাকলে বাঁচা যাবে। আর ওনাদের পরামর্শ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্ট্র্যাটেজি ঠিক করেছেন যে ভিতরে থাকলেই বোধহয় যুদ্ধে সুবিধা করা যাবে, এইটার কারণে ওনাদের পরামর্শ ছিল, সেটা আসলে যুদ্ধ না করারই তার খেয়াল। ওকে, এরপরে আসলো এখন মুরব্বীদের পরামর্শ পরে ইয়াং লোকেরা বললো এটা একটা কথা হলো নাকি, আমরা যখন জাহিলি জমানায় মদিনার মদিনায় কোনো দুশ্মনকে ঢুকতে অ্যালাউ করিনি, ইসলাম কবুল করে তো আমরা এখন আরো শক্তি অর্জন করার কথা, এখন দুশ্মন মদিনায় এসে গেল তো এই দূর পর্যন্ত তাদেরকে আমরা সাহস দিয়ে দিলাম, মদিনায় ঢুকে গেল, তাহলে যেটা আমাদের জন্য একটা নেগেটিভ নিউজ হয়ে যাবে। দুই নম্বর তার আমাদের মাথায় আসছিল যে আমরা বদরের যুদ্ধ মিস করেছি, বয়সও একটু কম ছিল, কেউ কেউ বয়সে টিকে নাই, কারণ ওই যে 15-16 উপরে না গেলে তো উনি নিতেন না, তারা এখন এই বয়স পার হয়ে গেছেন, ইয়াং মানুষ, তারা বলে যে বদরের যুদ্ধে সাহাবিরা যারা ময়দানে যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা শহীদ হন নাই তাদের ব্যাপারেও এত ফজিলত আছে, হাতে বিভিন্ন পাল্টা আর কাহিনী থেকে মনে আছে তো, যে উনি এমন অন্যায়ের একটা কাজ করে ফেললেন, হুদায়বিয়ার সন্ধি চিঠি দিয়েছিলেন মক্কায় কাফেরদের কাছে, গোপন খবর ফাঁস করে দিয়েছিলেন, ওনাকে ধরে আনা হলো, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুনাফিকি করেছে, এর কল্লা উড়িয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম থাকলে, তিনি বলেন যে না এই কাজ করো না, তুমি জানো না সে তো বদর যুদ্ধ করেছে, তুমি জানো না আমরা জানি না, হয়তো বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ এরকম বলে দিয়েছেন, হে বদর যুদ্ধের সাহাবিগণ তোমরা যে কোনো আমলই করো, তোমাদের যে কোনো চিন্তাই থাকবে না। আর তো কাজেই বদরের যুদ্ধ আমরা মিস করেছি, আমরা কি ওহদও মিস করবো? মোদি শহরের ভিতরে লুকিয়ে থেকে থেকে ইয়া রাসূলুল্লাহ, আমরা ময়দানে গিয়ে মোকাবিলা করব, শাহাদাতের সুযোগ আসলে শাহাদাত নেব, তা নাহলে বীর গর্বে যুদ্ধ করব। আমরা আল্লাহর কাছে দেখাইতে চাই যে আমরাও বদর যুদ্ধের যোদ্ধাদের মতোই আছি, আমরা তাদের পিছনে না। তাদের খুব বলিষ্ঠভাবে তারা এই কথা বলে ফেলল। তো এইগুলা তিনি শুনলেন। শোনার পরে এখন আব্দুল ইবনে উবাই দেখতেছে যে ওই দিকে তো মেজরিটি রায় দিয়ে ফেললো, ইয়াংদের নাম্বার বেশি, ইয়াংরা তো জল মতো বেশি থাকে মুরব্বীদের তুলনায়। তখন সে আবার পাল্টা বললো, ইয়া রাসূলুল্লাহ আকিম বিল মদিনা লা তাখরুজ ইলাইহিম, আপনি মদিনা থাকেন, মদিনা থেকে বাইরে হবেন না, কারণ মদিনা থেকে আমাদের হিসাব হলো যে মদিনা কোনো দুশ্মন ঢুকলে সেফ থাকে নাই, আর আমরা বাইরে গেলে আমাদের রিস্ক হয়ে যায়। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওই দিকে মত বেশি এবং বলিষ্ঠভাবে ইয়াংরা মত দিয়েছে, তখন শেষ পর্যন্ত তিনি তাদের কথাই শুনলেন, বললেন যে শাআনুকুম ইদান, তোমরা মেজরিটি যদি চাও মদিনা থেকে বেরিয়ে যাবে, আমি মেজরিটির অ্যাগেনস্টে যাব না, সিদ্ধান্ত হলো আমরা বেরিয়ে যাব, তাদেরকে ওহদের ওখানে গিয়ে মোকাবিলা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে জুমার দিনে খুতবা এবং পরবর্তী পর্যায়ে তিনি কয়েকবার তাদেরকে নসিহত করলেন যে দুশ্মন যখন মোকাবিলা করবে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হবে, সবরের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে সাহায্য করবেন, আর আমরা যদি মন দুর্বল হয়ে যায়, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল কমে যায়, আমরা যদি কাপুরুষতা দেখাই, তাহলে তো আল্লাহর সাহায্য দূরে চলে যাবে। তারপরে তিনি টাইম ঠিক করে দিলেন, আসর নামাজ পড়লেন, আসরের পরেই সবাইকে তিনি জমায়েত হতে বললেন, সবাই মসজিদের পাশে জমায়েত হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে ঢুকলেন নিজেকে প্রস্তুত করার জন্য। তো উনি আসতে একটু দেরি হচ্ছে, সবাই অপেক্ষায় আছে, উনি এত দেরি করছেন কেন? বেশ একটু দেরি হয়ে গেল। তখন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুদাইর, ওনারা মদিনার আনসারীদের অন্যতম লিডার, ওনারা চিন্তায় পড়ে গেলেন যে তিনি কি আমাদের যারা খামাকা অতি উৎসাহীর কথা বলেছে মদিনায় থাকার জন্য, মদিনা থেকে বেরিয়ে যাবে, এই কারণে তিনি জিনিসটা কি কি অপছন্দ করেছেন? তখন বকাবকি করলেন ইয়ংদেরকে, তোমরা কেন এটা করতে গেছ? আল্লাহ নবী পরামর্শ যেটা দিয়েছেন সেটা শুনো না, নিজেরা বেশি মাতবরি করো। তাদেরকে একটু বকাবকি করলেন, ওনার কাছে ওহি আসে আকাশ থেকে, আল্লাহ পাঠান, কাজে ওনার কথা তোমরা কেন শুনবে না, কেন নিজেরা খামাকা তোমরা পরামর্শ দিতে গিয়েছ উল্টাপাল্টা? তো ওনাদের কথা শুনে আবার তারা বেশি উৎসাহী ছিল, তারা এখন মনটা দুর্বল হয়ে গেল, কি করলাম আমরা, আসলে কাছে বোধে ভালো করিনি, এই একটা হেজিটেশনের মধ্যে আছে। তো তারা চিন্তা করছে যে ঠিক আছে, তারা সবাই মিলে যাবে রসুল্লাহ সাল্লাহ আলসেনের কাছে, ওনাকে বলবে যে ইয়া রসুল্লাহ, আমরা আসলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম কিনা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, এইরকম করে মাইন্ড ঠিক করলেন যে ওনার কাছে গিয়ে ওনাকে এই দরখাস্ত দিবেন। ইতিমধ্যেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেরিয়ে আসেন ঘর থেকে রণে সজ্জিত হয়ে, যুদ্ধের সাজ সজ্জিত হয়ে, তিনি একটা না দুইটা বর্ম পরেছেন মাশা আল্লাহ। তারপরে তরবারি, ওনার যে জুলফিকার তরবারি যেটা ছিল সেটা কাঁধের মধ্যে লটকিয়ে একদম খোলা তরবারি নিয়ে, তো সবাই যখন দেখলো যে উনি প্রস্তুত হয়ে চলে আসছেন, অবশ্য সবাই কাছে সেই কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কানা লানা আন নুখালিফুকা, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই রিয়ালাইজ করেছি যে আমরা আপনার মতের বিরুদ্ধে মতটা দেওয়া কিছুতেই ঠিক হয় নাই, ওলা নাস্তাকরিহুকা আলাল খুরুজ, আমরা আপনাকে বাধ্য করব বাইর হয়ে যেতে, এই কামটা আমরা উইথড্র করতেছি, ফাসনা মা বাদা লাক, আপনি যেটা ভালো মনে করেন আপনি নিশ্চিন্তে সেই সিদ্ধান্ত দিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়ামবাগি লিনাবিয়্যিন ইযা লাবিসা লা'মাতাহু আন ইয়াদাহা হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনাহু ওয়া বাইনা আদুবিহি, কোন নবী যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে, বাইর হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে তার জন্য কখনো উচিত নয় সিদ্ধান্ত থেকে আবার সরে আসা, সিদ্ধান্ত হয়ে গেছে দ্যাট ইজ ফাইনাল, হেজিটেশনে এক পা আগে আরেক পা পিছনে, এরকম করে কোনো নবী সিদ্ধান্ত কখনো নেন না, এটা আল্লাহ পছন্দ করেন না, যতক্ষণ না আল্লাহ ফয়সালা না করে দিবেন আমাদের মধ্যে এবং দুশ্মনদের মধ্যে, আমরা বেরিয়েই যাব এবং সেটা মোকাবিলা করেই ফয়সালা হবে ইনশাআল্লাহ, হেজিটেশনে থাকেন না, হেজিটেশনে থাকলে এই যখন সিদ্ধান্ত নেওয়া, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছো আল্লাহর সঙ্গে আল্লাহর তাওয়াক্কাল করে ফেলো, একবার আগবি একবার পিছে, এরকম হেজিটেশন করলে মানুষ কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না, এটা ঠিক নয়। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে আবার যদি পিছনে আসে তখন কিছু লোকে বলবে যে এই দেখো আমরা যাবো মনে করছি, কিছু লোকে আবার ওয়াসওয়াসা দিয়ে ওনারে আবার পিস্তন দিয়ে দিয়ে দেওয়া দিল। তো এইরকম কিছু একটা সিদ্ধান্তহীনতার একটা অসুবিধা, কিন্তু কন্টিনিউ করতে পারে পরে, এই জন্য তিনি আর রাজি হলেন না, অথবা অর্ডার দিয়ে দিলেন যে আমরা এখন রওনা করে দেব। রওনা করার আগে তিনি ঠিক করে দিলেন ডিসিপ্লিন কমান্ড যে কার হাতে কিভাবে দেবেন। আওস তো বড় কবিলা, সে আওসের কবিলার গ্রুপের বাহিনীর সর্দার উসাইদ ইবনে হুদাইরকে ওনার হাতে তাদের ফ্ল্যাগ তুলে দিলেন, আর খাজরাজ বড় কবিলার তাদের অন্যতম সর্দার আল হুবাব ইবনে মুনজিরকে তার হাতে ওনার পতাকা তুলে দিলেন মুহাজিরদের, সরি খাজরাজদের, আর মুহাজিরদের পতাকা তুলে দিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, ওনার মুয়াজ্জিন ছিলেন, ওনাকে তিনি মদিনায় দায়িত্ব দিয়ে গেলেন এবং নামাজের ইমামতিরও দায়িত্ব দিয়ে গেলেন মসজিদের মধ্যে, কারণ কিছু লোক তো এখনো যারা দুর্বল বুড়া বাচ্চারা যারা নামাজ পড়বে তাদেরকে তিনি এই ইমামতির দায়িত্ব তিনি ওনাকে দিয়ে গেলেন। এরপরে ওনার প্রায় 1000 বাহিনী নিয়ে তিনি রওনা করে দিলেন, এবং সামনে দুইজন সাদ, দুই সাদ ওনার সামনে সামনে থেকে ওনার সামনে পাহারা দেওয়ার কাজ করতেন। এই দুই সাহাদের একজন হচ্ছে সাদ ইবনে মুআদ, আরেকজন হচ্ছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুমা, এবং তারাও তাদের গায়ে বর্ম ছিল। হামজা বের হয়েছেন, হামজা বেচারার গায়ে কোনো বর্ম ছিল না, তিনি খালি সাদার কাপড়ে বের হয়ে গেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করার আগে সবাইকে বললেন সবাই লাইন ধরো, সবাইকে একদম লাইন মতো যেভাবে যেভাবে দাঁড়ানো দরকার যুদ্ধের ময়দানে কিভাবে দাঁড়াবে সেটা ট্রেনিং এখানে দিলেন। তারপরে দিয়ে ওনার বাহিনী নিয়ে তিনি চললেন। কিছুক্ষণ পরে তিনি শাইখাইন নামে একটা এলাকা আছে সেখানে পৌঁছলেন, সেখানেই তিনি সবাইকে বললেন যে এবার লাইন করে দাঁড়াও। সবাইকে তিনি চেক করলেন সবাই ঠিক আছে কিনা, অসুস্থ কেউ চলে আসেছে কিনা, বয়সে ছোট কেউ আসলো কিনা, সবগুলো তখন তিনি ফাইনাল ইয়ে করলেন। করে দেখলেন যে আবদুল্লাহ ইবনে ওমর, জাইদ ইবনে সাবিত, উসামা ইবনে জাইদ, জাইদ ইবনে আরকাম, বারা ইবনে আজিব, আমর ইবনে হাজম, উসাইদ ইবনে যুহাইর, গোরাবা ইবনে আউস, আবু সাইদ আল খুদরি, এনাদের সবাইকে তিনি ফেরত দিলেন যে তোমরা বয়সে ছোট, ছোট মানুষকে আমরা নেব না, তোমরা চলে যাও। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত দিয়ে দিলেন, আমার বয়স তখন ছিল 14 বৎসর, আমাকে তিনি পারমিশন দিলেন না। 15 বছর হইলে পারমিশন দিবেন, তার নিচে কাউকে তিনি পারমিশন দেবেন না, স্বাভাবিকভাবেই ছোট বয়সের দিক থেকে মাইনর। অবশ্য বলেন যে খন্দকের যুদ্ধে তিনি আমাকে অ্যালাউ করেছিলেন কারণ তখন আমি 15 বছরে পৌঁছে গিয়েছিলাম। রাফে ইবনে খুদাইজ, রাফে ইবনে খাদিজ এবং সামুর ইবনে জুনদব, এই দুই সাহাবি ভেরি ইয়াং, এই দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যাও, তোমরা বয়সের ছোট, তোমাদেরকে নেব না। কিন্তু রাফে পরে তিনি ছোট হলেও তিনি বলেন যে আমি আমি বয়সের ছোট কিন্তু আমার স্কিল কিন্তু অনেক হাই, আপনি দেখবেন যে আমি যখন তীর বা বর্ষা নিক্ষেপ করি আমার টার্গেট আমি মিস করি না, আমি ভ্যারি এক্সপার্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এটা সত্যি বলে সত্যি, তখন তিনি ওনাকে অ্যালাউ করলেন। অ্যালাউ করার পরে তো সামুরা এমনি জুনদব বললেন এ রাসূলুল্লাহ, ও আকে তাকে অ্যালাউ করছেন, সে তার তুলনা আমি কিন্তু অনেক শক্তিশালী, সে আমার থেকে অনেক দুর্বল ইয়া রাসূলুল্লাহ। তখন বলল তুমি কেমনে বুঝলা যে তুমি তাতে বেশি শক্তিশালী, আপনি দেখেন আমি তার সঙ্গে এখন পাঞ্জা লড়ি, পাঞ্জা লড়ি তাকে কাত করে ফেলে দিল। তো যখন তার স্ট্রেংথ দেখলেন তিনি, তিনি তাকে অ্যালাউ করে দিলেন। সাহাবিদের আগ্রহ দেখেছেন, দিনের এই জন্য জজবা কোরবানির কারণেই তো আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এরপরে ওনারা সামনের দিকে চলে গেলেন, ওইখানে সন্ধ্যা হয়ে গেল শাইখাইন এলাকার মধ্যে, সেখানে তিনি মাগরিব পড়লেন অথবা এশা পড়লেন এবং অথবা রাত্রে সেখানে যাপন করলেন। এবং রাত্রে যখন ওনারা একটু ঘুমাতে গেলেন, ওই সময় তিনি 50 জন সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ওনাদের ক্যাম্পের চতুর্পাশে তারা যেন পাহারা দেয়, বলা যায় না কাফেররা যদি অতর্কিত রাত্রেবেলায় অ্যাটাক করে বসে। এবং সেই 50 জনের দায়িত্ব দিয়েছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে কমান্ডার হিসাবে, তিনি এই পাহারাদারদের দায়িত্ব পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটু রেস্ট নিলেন, ঘুমালেন, এবং ওনার নিরাপত্তার দায়িত্ব পালন করলেন পাহারা দেওয়ার জন্যে জাকওয়ান ইবনে আব্দুল কাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনাকে পূর্ণাঙ্গভাবে পাহারা দিচ্ছিলেন। এরপরে ফজরের বেশ আগে তাহাজ্জুদের সময়ে তিনি উঠে গেলেন, সবাইকে ডাকলেন, বললেন যে এখন আমরা এই ফজরের বেশ কিছু আগে অনেকক্ষণ হাঁটব। এই সময় সকাল সকাল এই রাতের শেষ অংশে সবে সাদেকের টাইমের আগে এই সময়ে হাঁটাটা মধ্যে অনেক বরকত হয়। তিনি বললেন যে আমরা একটু হাঁটব, অন্ধকার হলেও রাস্তা চিনে যে এরকম সাহাবি আবু হাসামা আল হারিসিকে জোগাড় করলেন যে তুমি রাস্তা চিনিয়ে নিয়ে যাও। এরপরে তিনি সেভাবে ওনাদেরকে গাইড করে নিয়ে গেলেন এবং সাওয়াদ নামে একটা এলাকায় পৌঁছলেন। সেখানে পৌঁছার সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্ত হয়ে গেল। সেখানে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিলেন, তিনি আজান দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজান দিলেন, ফজরের জামাত পড়ালেন। আর ইতিমধ্যেই এই ওই এলাকা থেকেই 300 সৈন্যের বাহিনী নিয়ে আব্দুল ইবনে উবাই ইবনে সালুল সেখান থেকে আর সামনে না যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে বলল যে মোহাম্মদ নাকি আমার কথা শুনলো না আর চাংড়া প্যাংরা ছোট ছোকরাদের কথা শুনে সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্তে আমি নাই। 300 লোককে নিয়ে সে ওনার থেকে বেরিয়ে গেল, মদিনার দিকে চলে গেল। ওমানলা রাইয়াল্লাহু, যাদের কোনো বুদ্ধি নাই, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই লাইফের মধ্যে, এরকম ছোকরাদের কথা শুনলো আর আমার কথা শুনলো না, কাজে আমি নাই, আমি বুঝতে পারি না আমরা ওখানে গিয়ে কেন খামাকা তাদের সামনে গিয়ে আমরা মরার জন্য যাব, মরতে যাবে কেন ওদের সামনে গিয়ে, হে লোকেরা সব ফেরত যাও, সবাইকে উৎসাহিত উস্কানি দিচ্ছে। তো তার সঙ্গে তার কিছু সাঙ্গপাঙ্গ এবং যাদের ভিতরে কিছু মোনাফিকি আছে, দুর্বল মানা শোভা সন্দেহের ভিতরে ডুবে আছে যারা, তারা এই সব মিলে প্রায় 300 লোক আর সামনে যেতে রাজি হলো না। এখন থাকলো কত? 1000-এর মধ্যে আর 700 থাকলো। তো কিন্তু তারা তখন চলে যাচ্ছে ফেরত, এক সাহাবি আছেন সাহসী আব্দুল ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু পিতা, তিনি তাদের দিকে একটু ধেয়ে গেলেন, গিয়ে বলেন ইয়া কাওম উযাক্কিরুকুম আল্লাহ আল্লা তাখযুরু কাওমাকুম ওয়া নাবিয়্যাকুম ইনদামা হাযারা মিন আদুউহিম, শোনো তোমরা কি কাজ করছো, এটা আল্লাহর নবী মদিনার লোকদেরকে নিয়ে দুশ্মনের মোকাবেলা করতে সামনে পৌঁছে যাচ্ছে আর এই সময় তোমরা তাদেরকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছ, খুবই অন্যায় কথা, তোমরা এই কাজটা ঠিক করছো না, তোমরা সিদ্ধান্ত পাল্টাও। তখন তারা বলল লাউ না আলম আন্নাকুম তুকাতিলুনা মা আসলাম নাকুম, আরে যুদ্ধ হবে টবে না, আমরা যদি শিয়ার হতাম যুদ্ধ হবে তাহলে কি তোমাদেরকে ফিরে আসি নাকি, মনে হয় যুদ্ধ হবে টবে না আসলে, তোমরা চিন্তা করে দেখো চলে আসবে কিনা, ওলা কিনা না নারা আইয়া কোন একটা তাল, মনে হয় না যুদ্ধ হবে বলে। কিন্তু তারা এই কথা বলেই যখন চলে যাচ্ছে তখন তিনি বললেন, তাদের জন্য শোনাই দিলেন জোরে সরে, আবা আদা কুমুল্লাহ আদা আল্লাহ, আল্লাহর দুশ্মন গুলো তোমরা সব, আল্লাহ তোমাদেরকে দূরে নিক্ষেপ করে দিন, ফাসায়ুগনিল্লাহু আযজা ওয়া জাল্লা আনকুম নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কনফিডেন্স আছে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তোমাদেরকে সারাই সাহায্য করবেন, মেসেজ স্ট্রংলি দিয়ে দিলেন। এদের উপলক্ষে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন সূরা আলে ইমরানের মধ্যে 166 থেকে 167 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন এই খবরটা দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিয়ালামাল লাযিনা নাফাকু, যারা মুনাফিকি করেছে তারা জন্য জেনে নেয়, ওয়াকিল লাহুম তাআলাউ কাতিলু ফী সাবিলিল্লাহি আও ইদফাউ, যখন তাদেরকে বলা হবে, বলা হলো আসো আল্লাহর রাস্তায় লড়াই করো এবং প্রতিরোধ করো, আলু লাউ নাআলামু কিতালান লাতাবানাকুম, তারা উত্তর দিল আমরা যদি জানি জানতাম যুদ্ধ হবে তাহলে তো অবশ্যই তোমাদের অনুসরণ করতাম, হুমলিল কুফরি ইয়াউমা ইদিন আকরাবু মিন হুমলিল ঈমান, আসলে সেদিন তারা ঈমান আর কুফরির দদুল্য মনাতে থাকলো তারা কুফরের অধিক কাছে ছিল, দূর থেকে তা একটু ইমান থেকে একটু দূরেই তারা ছিল। ইয়াকুলুন বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের মুখ দিয়ে এমন কথা বলে আসলে যেটা তাদের অন্তরে নেই, বলে যুদ্ধ হলে তো আমরা ছাড়তাম না, আসলে যুদ্ধ হবে এটা জেনেই তারা পালিয়ে যাচ্ছে। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আল্লাহ ভালো করে জানেন তারা কি লুকিয়ে রেখেছে তাদের অন্তরের ভেতরে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরান 119 নম্বর আয়াতে, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব, আল্লাহ তাআলা মুমিনদেরকে এমনি ছেড়ে দিবেন না, সবাই মুমিন বলে দাবি করছে, যতক্ষণ না বাস্তবে প্রমাণ নেবেন আল্লাহ তাআলা যে আসলে এবং পরিষ্কার করে নেবেন এবং ঝালাই করে নেবেন যে কারা আসলে খবিস আর কারা তাইয়্যিব, নাপাকি কাদের মধ্যে আছে আর পাক পবিত্রতা কাদের মধ্যে আছে, এরকম একটা চ্যালেঞ্জে না ফেলে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না এমনি। তো ওই যুদ্ধের চ্যালেঞ্জের মোকাবেলা বোঝা গেল মুনাফিকরা তারা যে কত নাপাক, তাদের ইমান যে নাই, আর যারা সত্যি পবিত্র মনের অধিকারী ইমানের অধিকারী মোমিনগণ টিকে থাকলেন। 1000 লোক নিয়ে রওনা করেছে, 3 ভাগের 1 ভাগ চলে গেল, এখন তো সবার মন দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু বাকিরা কি দুর্বল হয়ে গেছেন? তারা যাত্রা কন্টিনিউ করেছেন। এরপর ইবনে সালুল যখন এই নিয়ে গেল লোকদেরকে নিয়ে, কিছু কিছু মুসলমান তখন বলল যে এক কাজ করি, এদেরকে আমরা, এরা মুনাফিকি করছে, এরা মনে হয় আমাদের দুশ্মনের সঙ্গে যোগাযোগ হবে, কাজে এখন আমাদের আগে কাজ হচ্ছে এই দূর ঘরের দুশ্মনকে মোকাবিলা করা, যে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর একমত হন নাই, আবার কিছু মুসলমান বললে না দরকার নাই, নিজেরা মারামারি করা দরকার কি, দুশ্মন তো বাইরেটা আছে, ওইটা আগে মোকাবিলা করি। যাই হোক, তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করলেন, فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا, তোমাদের মধ্যে মুনাফিকদের বিষয়ে দুই দল হয়ে গেলে কেন, আবার তোমরা নিজেরা নিজেদের মধ্যে আবার মত বিরোধিতা দ্বিমত পোষণ করা আবার হয়ে গেলে কেন, তোমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাও যে এরা তাদের বদ আমলের কারণেই তাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন, এদের প্রতি তোমাদের আস্থা না রাখাই ভালো, এদেরকে বাদ দিয়ে তোমরা চিন্তা করো, ওদেরকে সঙ্গে রাখার চিন্তা করে কোনো লাভ হবে না। এরপরে বনি দুইটা, আরো দুইটা কবিলা মদিনার, একটা হলো বনি সালামা আর একটা হলো বনি হারিসা, এরা দুইটা কবিলার কিছু লোকজন আসছে, এই 700-র ভিতরে ওনারা আসেন। তখন যখন তারা যখন দেখলো যে আব্দুল ইবনে সুলাই উবাই ইবনে সুলুল চলে গেছে তার দল বল নিয়ে, ওনাদের মধ্যে কিছু ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল, ওনারা আসলে মুনাফিক প্রকৃতির না, কিন্তু সাময়িকভাবে একটি ওয়াসওয়াসা শিকার হয়ে গেলেন যে তাহলে কি এখন তারা যদি চলে যায় আমরাও চলে যাবো কিনা, তারা কিছু এরকম সামান্য একটু ঝুঁকেছিলেন। কিন্তু আল্লাহ রাবুল আলমিন তাদেরকে, তারা মোটামুটি মুখলেস মানুষ ছিলেন, একটু দুর্বলতা এসে গিয়েছিল, এই জন্য আল্লাহ তালা তাদেরকে এইরকম কোনো নাপাক সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। সে খবর আল্লাহ তালা পরে তারা বলে দেন না, এটা আমরা ওয়াসওয়াসা শিকার হয়ে গেছি, আমরা কেন আবার আমরা এরকম হেজিটেশনে আছি, আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তো সেই খবরটাও আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে ওহির আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা আল ইমরানের 122 নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন, إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ, হে নবী স্মরণ করুন, যখন আপনার দলের মধ্যে দুইটা ছোট্ট উপদল এক রকম প্রায় সিদ্ধান্ত নিতে চাচ্ছিল যে তারা ব্যর্থ হয়ে যাবে, ফেল করবে, রং ডিসিশনের দিকে চলে যাবে, অথচ আল্লাহ তাদের ওয়ালি, আল্লাহ নেগেটিভলি বলেন নাই, আল্লাহ হচ্ছেন তাদের ওয়ালি, আল্লাহ তাদের গার্ডিয়ান, কিন্তু এত সত্ত্বেও তারা কেমন জানি একটু রং ডিসিশনের দিকে যাচ্ছিল। আল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, পরিস্থিতি যতই খারাপ হোক আল্লাহর উপরেই মুমিনগণ যেন তাওয়াক্কল করে ভরসা রাখে। তো এই আয়াত তাদের ব্যাপারে, আয়াত নাজিল হওয়ার আগেই ওনারা ডিসিশন চেঞ্জ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, একটুখানি হেজিটেশন করছিলেন শুধুমাত্র। তো পরবর্তী পর্যায়ে এটা তাদের জন্য একটা নেগেটিভ জিনিস হয়ে যায় না, এই দুই কবিলা লোকেরা এই একটা ফেল করতে যাচ্ছিল প্রায়। তো ওই কবিরার একজন আছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন নাযালাত হাযিল আয়া ফিনা, জানো এই আয়াতটা আমাদেরকে নিয়ে নাজিল হয়েছে, আমরা দুই কবিলার লোকদেরকে নিয়ে। তবে তোমরা মনে করতেছো আমাদের জন্য এই আয়াতটা একটু লজ্জার কারণ হয়ে গেছে না? ওকে, ওয়ামা উহিব্বু আন্নাহা লাম তানজিল। তো আমি মনে করি এই আয়াত নাজিল হওয়াটা যে কত ভালো হয়েছে আমাদের জন্য, এই আয়াত নাজিল না হওয়াটা কখনো আমি পছন্দ করতাম না। কারণ কি জানো, এই আয়াতের মধ্যে আমাদের ব্যাপারে একটা বিশেষ খবর আছে। সেটা কি? আল্লাহু ওয়ালিয়ুহুমা, এই দুই দলের ওয়ালি তো আল্লাহ, আল্লাহ আমাদের ওয়ালি। ইয়া আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওই যে সূরা বাকারাতে আয়াতুল কুরসির পর আছে আল্লাহ মুমিনদের অভিভাবক, ওয়ালি মানে অভিভাবক, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ এই স্বীকৃতি আমাদের ব্যাপারে দিয়েছেন, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চাও আমাদের ব্যাপারে? এটা আমাদের কোনো ক্ষতির কারণ হয়নি, একটি ওয়াসওয়াসা হলেও আল্লাহ যে আমাদেরকে বর্জন করেননি, তিনি যে আমাদেরকে শাস্তি দেননি, বরঞ্চ তিনি আমাদেরকে সিদ্ধান্ত উল্টিয়ে যাওয়ার, উল্টিয়ে রাইট ডিসিশন আসার তৌফিক দিয়েছেন, এতে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কাজেই দিস ইজ নট সামথিং ব্যাড ফর আস। এরপরে রাস্তার মধ্যে কিছুদিন কিছুক্ষণ পরেই বনু কাইনুকার ইহুদের এক দল আসলো, তারা ইহুদি সম্প্রদায় আসলো জয়েন করার জন্য যুদ্ধের মধ্যে। তারা তখনও ইসলাম কবুল করেনি। তিনি ওহদের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তিনি দিনের বেলা দেখলেন সানিয়াতুল ওয়াদা এলাকা পৌঁছলে খুব অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি ব্যাটালিয়ন দেখা যায় এদিকে আসছে। তিনি জিজ্ঞেস করলেন মান হাউলা, এরা কারা? জবাব দেওয়া হলো বনু কাইনুকা কবিলার লোকজন তারা। ওই কবিলার থেকেই ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। মনে আছে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে? ইহুদিদের একজন বড় মাপের আলেম ছিলেন, যিনি তাওরাতে অত্যন্ত জ্ঞানী পারদর্শী। ওনার কথা মনে আছে না ভুলে গেছেন? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছেন। উনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওনার প্রশ্ন করে ওনাকে দেখে আপনি যে হক নবী আমার সন্দেহ নাই, আমি ইসলাম কবুল করে ফেললাম, বড় আলেম। বললো যে আমি আমাকে লুকিয়ে রাখেন আর বনু কানুকার লোকদেরকে ডাকেন, এসে বলেন আপনি যে হক নবী সেই ব্যাপারে তাদের কাছে নেওয়ার জন্য, যে তোমাদের মধ্যে আব্দুল ইবনে সালাম লোকটা কেমন? বলে যে এত ভালো, তার বাবা কত ভালো, কত বড় আলেম, তার বাবা ছিল কত বড় আলেম, আমাদের অনেক সম্মানের পাত্র। তো সে যদি বলে যে আমি নবী বিশ্বাস করবা তোমরা, না প্রশ্নই আসে না, সে কেমনে বলে এই কথা? প্রশ্নই আসে না, সে বলবে না এটা কখনো। তখন তিনি লুকিয়েছিলেন, আসি বলেন যে আমি আব্দুল ইবনে সালাম, উনি আল্লাহ নবী, মানো আমি মানে এনেছি। কারে এর কথা কইেন না, এ আমাদের সবচেয়ে খারাপ মানুষ, তার বাবা ছিল খুব খারাপ মানুষ, এর কথা মানুষ শুনে নাকি? এই বনু কাইনুকা ওই গোষ্ঠীর আব্দুল সালাম ওখান থেকে বেরিয়ে আসছেন আব্দুল ইবনে সালাম, আর আব্দুল ইবনে উবাই ইবনে সালুল আবার ওই কবিলার লোক, ওই এলাকার লোক। তো তাদেরই ওই সেটা এক গ্রুপ নিয়ে চলে গেল, আর বাকিরা ছিল বনু কাইনুকার সঙ্গে, বাকিরা আসলো। তখন বললো যে আমরা আসছি আপনার সঙ্গে যুদ্ধে জয়েন করতে, এত ভালো খবর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আসলেমু, আমার সঙ্গে যখন যুদ্ধ করবা তো ইসলাম কবুল করো। আবাও তারা রাজি হলো না, না আমরা ইসলাম কবুল করবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ফালিয়ার যাও فَإِنَّا لَا نَسْتَعِينُ بِالْمُشْرِكِينَ عَلَى الْمُشْرِكِينَ, তাহলে তোমরা চলে যাও, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আরেক মুশরিকদের সাহায্য নিব এই কাজ আমরা করব না। তারপরে তিনি তাদেরকে ফেরত দিয়ে দিলেন, তারা চলে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 700 সাহাবীকে নিয়ে কন্টিনিউ করলেন এবং আরেকটু এগিয়ে গেলেন